এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানী সুরা।
শ্রোতা ভাই বোনেরা, আসমানী সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের কিছু দিক নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন আশা করছি।
নাজরানের 60 ব্যক্তি খ্রিস্টানদের প্রতিনিধি হিসেবে মদিনায় এসেছিলেন ইসলাম সম্পর্কে খোঁজ খবর নিতে। তাদের মধ্যে আবু হারিসা ছিলেন জ্ঞানী ও প্রভাবশালী হিসেবে খ্যাত। খ্রিস্টানদের সব ধর্মীয় বই ছিল তার মুখস্থ। তার নেতৃত্বে ওই 60 জন খ্রিস্টান বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে প্রবেশ করেন। নামাজ ও ইবাদতের সময় হলে তারা পূর্বমুখী হয়ে উপাসনা শুরু করেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবি তাদের উপাসনায় বাধা দিতে চাইলেন, কিন্তু আল্লাহর রাসূল তা করতে বারণ করলেন যাতে ওই খ্রিস্টানরা স্বাধীনভাবে উপাসনা করতে পারেন। বিশ্বনবী তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা বললেন, আমরা আপনার আগেই সত্য ধর্ম গ্রহণ করেছি ও স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছি। মহানবী তাদের বললেন, তোমরা আল্লাহর সন্তান আছে ও ঈসা আল্লাহ ইসলামকে আল্লাহর পুত্র বলে মনে করা সত্ত্বেও কিভাবে নিজেদের সত্য ধর্মের অনুসারী বলে ভাবো? খ্রিস্টানদের নেতা বা প্রধান বললেন, ঈসা যদি আল্লাহর পুত্র না হয়ে থাকে তাহলে তার বাবাকে? জবাবে আল্লাহর রাসূল বললেন, আপনারা কি এটা বিশ্বাস করেন যে বাবার সঙ্গে তার সব সন্তানেরই মিল থাকে? খ্রিস্টানদের নেতা বললেন, জি।
এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো ঠিক যে আল্লাহ বা আমাদের স্রষ্টা সব কিছুকে পরিবেষ্টিত করে আছেন এবং তিনি চিরঞ্জীব ও সব সৃষ্টির রিজিক দাতা। খ্রিস্টানদের নেতা বললেন, জি ঠিক তাই। এবার আল্লাহর রাসূল বললেন, ঈসা আলাইহিসাল্লামের কি এইসব বৈশিষ্ট্য আছে? উত্তর এলো, না। রাসূল বললেন, আপনারা কি জানেন যে আকাশ ও পৃথিবীর কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়, তিনি সব কিছুই জানেন? উত্তরে খ্রিস্টান নেতা বললেন, হ্যাঁ জানি। রাসূল বললেন, স্রষ্টা ঈসা আলাইহিসাল্লামকে যা শিখিয়েছেন তার বাইরে নিজের থেকে কি তিনি কিছু জানতেন? উত্তর এলো, না। রাসূল পাক বললেন, আপনারা কি জানেন আমাদের স্রষ্টা বা আল্লাহ হলেন তিনি যিনি ঈসা মসীহকে তাঁর মায়ের গর্ভে যেমনটি চেয়েছিলেন ঠিক সেই চেহারা ও আকৃতি দিয়েছেন? এটা কি সত্য নয় যে ঈসাকে তার মা অন্যান্য শিশুর মতোই গর্ভে বহন করেছেন এবং এরপর অন্যান্য মায়ের মতোই তাকে জন্ম দিয়েছেন? উত্তরে খ্রিস্টান নেতা বললেন, হ্যাঁ ঠিক তাই। এরপর রাসূল বললেন, তাহলে কিভাবে ঈসা আল্লাহর ছেলে হন যখন আল্লাহর সঙ্গে তার কোনো মিলই নেই?
বিতর্ক এ পর্যন্ত চলার পর খ্রিস্টানরা সবাই নীরব হয়ে গেলেন। এ অবস্থায় জিব্রাইল ফেরেশতা নাজিল হলেন এবং নাজিল হয় সূরা আলে ইমরানের 80টিরও বেশি আয়াত। এই সূরা কুরআনের তৃতীয় সূরা। অবশ্য নাজিল হওয়ার ক্রমধারা অনুযায়ী এটি কুরআনের 89 নম্বর সূরা। মদিনায় নাজিল হওয়া এই সূরায় রয়েছে 200 আয়াত। বেশিরভাগ মুফাসসিরের মতে হিজরি দ্বিতীয় থেকে তৃতীয় সনের মধ্যে বদর ও ওহুদ যুদ্ধ সংঘটিত হওয়ার সময়ের মধ্যে নাজিল হয়েছিল এই বিশাল সূরা। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত অনুযায়ী পবিত্র কুরআনে রয়েছে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অর্থযুক্ত আয়াত বা মুহকাম আয়াত এবং সরাসরি স্পষ্ট নয় এমন আয়াত তথা আয়াতে মুতাশাবি। যেমন কুলহুয়া আল্লাহু আহাদ, এই আয়াতের অর্থ হল বলো তিনি হলেন এক আল্লাহ। এখানে এই অর্থটি সরাসরি সুস্পষ্ট এবং এই নিয়ে কোনো বিতর্ক নেই। অন্যদিকে মুতাশাবি আয়াতের অর্থ সাধারণ পাঠক বা শ্রোতা একবার পড়েই বা একবার শুনেই বুঝতে পারেন না, এজন্য দরকার হয় মুহকাম আয়াতের সহায়তা।
সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত অনুযায়ী মুহকাম আয়াত হল উম্মুল কিতাব তথা মূল কিতাব বা অন্যান্য আয়াতের ব্যাখ্যার উৎসমূল। বিশেষজ্ঞরা বলেন মুহকাম আয়াত হল রাজপথের মতো আর মুতাশাবিহ আয়াত হল তার শাখা বা প্রশাখার মতো। মানুষ যখন মূল সড়ক হতে দূরে গিয়ে সড়কের শাখা প্রশাখার মধ্যে নিজের পথ গুলিয়ে ফেলে, তখন মূল সড়কে ফিরে গিয়ে নিজের কাঙ্ক্ষিত পথ আবারও খুঁজে নিতে পারে। কুরআনের কোনো কোনো আয়াত অন্য অনেক আয়াতের ব্যাখ্যা তুলে ধরে। এ প্রসঙ্গে তাফসির আল মিজানের লেখক আল্লামা তাবাতাবাই সূরা তাহার 5 নম্বর আয়াতের দৃষ্টান্ত দিয়েছেন। আয়াতটিতে বলা হয়েছে, তিনি রহমান আল্লাহ যিনি আরশের উপর কর্তৃত্ব রাখেন। আল্লামা তাবাতাবাইয়ের মতে এ আয়াত মুতাশাবি, কারণ আরশের উপর আল্লাহর কর্তৃত্ব বলতে কি বোঝানো হয়েছে তা শ্রোতার কাছে প্রথম নজরে স্পষ্ট হয় না, কিন্তু অন্য আয়াত থেকে এটা বোঝা যায় যে কোনো কিছুর উপর আল্লাহর কর্তৃত্ব অন্যান্য অস্তিত্ব বা সৃষ্ট বস্তুগুলোর বস্তুগত কর্তৃত্বের মতো কোনো বিষয় নয়।
এই আয়াতের প্রকৃত অর্থ হল সৃষ্টিকুল ও বিশ্বজগতের উপর আল্লাহর কর্তৃত্ব এবং তার মাধ্যমে সবকিছু পরিবেষ্টিত থাকা, সিংহাসন বা চেয়ারের উপর আল্লাহর বসে থাকা নয়। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, মানবকুলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান সন্ততি, রাশিকৃত সোনারূপা, বাছাই করা ঘোড়া, বিভিন্ন গবাদি পশু এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। এইসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু, কিন্তু এইসব বিষয় মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়, আল্লাহর কাছে রয়েছে উত্তম আশ্রয় বা প্রকৃত সৌভাগ্য। পরের আয়াতেই মহান আল্লাহ বলছেন, বলুন আমি কি তোমাদেরকে এসবের চেয়েও উত্তম বিষয়ের সন্ধান বলবো? যারা পরহিজগার, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে বেহেশত, যার নিচে প্রবাহিত হয় ঝর্ণা বা নদী, তারা সেখানে থাকবে অনন্তকাল, আর রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। সূরা আলে ইমরানের 33 ও 34 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
নিঃসন্দেহে আল্লাহ আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর এবং ইমরানের খানদানকে নির্বাচিত করেছেন, যাদের কেউ কেউ বংশধর ছিলেন পরস্পরের। আল্লাহ শ্রবণকারী ও মহাজ্ঞানী। এ দুই আয়াতে মহান আল্লাহ মানব সমাজকে সুপথ দেখানোর জন্য তাদের মধ্য থেকে নির্বাচিত মহাপুরুষদের কথা উল্লেখ করেছেন। তারা হলেন আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের বংশধর। ইমরানের বংশধর সূরা আলে ইমরানের সবচেয়ে প্রসিদ্ধ নাম। হজরত মারিয়াম ও হজরত মুসা আলাইহিসসালামের বাবার নাম হল ইমরান। অবশ্য এখানে ইমরান বলতে মারিয়াম সালামুল্লাহ আলাইহার বাবাকে ও তার বংশধর বলতে মারিয়াম ও ঈসা আলাইহিসসালামকে বোঝানো হয়েছে, যারা ছিলেন পবিত্র ও অতি উচ্চ স্তরের ব্যক্তিত্ব।
সূরা আল ইমরানে উল্লেখিত বিচিত্রময় বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য কিছু অংশের বিষয় হল আহলে কিতাব তথা ইহুদি, খ্রিস্টান ও সাবেয়ীদের চিন্তাধারা। এছাড়াও জনগণের জন্য কাবাঘর নিরাপদ, কাফিরদের সঙ্গে বন্ধুত্ব না করা ও তাদের আনুগত্য না করা, বিজাতীয়দের উপর ভরসা না করা, নানা ধর্মের অনুসারীদের মধ্যে মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব, যুদ্ধ ও সংগ্রামের সময় দৃঢ়তা, বিপদে কষ্টে ধৈর্য ধারণ, আল্লাহর পথে জীবন দেওয়ার গুরুত্ব, শহীদদের জীবিত থাকা ও আল্লাহর কাছে তাদের উচ্চ মর্যাদা ইত্যাদি এই সূরার আরও কিছু বিষয়।
গল্প ও প্রবাদের গল্প, শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ধ্রুপদী ধারার ইরানি চিরায়ত গল্পের সমৃদ্ধ এ আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আপনারা নিশ্চয়ই জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো যে ইরানের অনেকেরই হয়তো তা জানা নেই।
সেই সব গল্প রূপকথার মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। মুখে মুখে উচ্চারিত বহু প্রবাদ প্রবচনের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এসব গল্পে রয়েছে আমাদের জীবন ঘনিষ্ঠ বহু শিক্ষা ও উপদেশ। আমরা সেই সব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এ আসরে আপনাদের সঙ্গে থাকব। আশা করি এ আসরটি আপনাদের আনন্দ দেওয়ার পাশাপাশি চিন্তার জগতেও নাড়া দেবে। যাই হোক, আজ আমরা শুনব মাসনাবির চিরায়ত একটি গল্প, ইঁদুর ও উটের। ছোট্ট ইঁদুর নিজেকে খুব শক্তিশালী এবং চালাক ভেবে খুব গর্ব করত। তার ওই অহংকারের পরিণতি কি হয়েছিল সেই গল্পটি আমরা আজকের আসরে শুনব। আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিশাল একটি খোলা প্রান্তর পার হচ্ছিল তরুণ এক ইঁদুর। গল্পের এই ইঁদুরটির চারিত্রিক বৈশিষ্ট্য খুব ভালো ছিল তা বলা যাবে না। সে মনে মনে সবসময় ভাবত, পৃথিবীর সবচেয়ে চালাক, চতুর এবং শক্তিশালী ইঁদুর হল সে। মনের চোখ ছিল তার অন্ধ, সে কারণেই সে ছিল সাংঘাতিক অহংকারী আর আত্মপূজারী। সে শেষ দিয়ে গান গাইতে গাইতে হঠাৎ দেখতে পেল তার চলার পথের পাশে একটা উট সবুজ চারণভূমিতে ঘাস খাচ্ছে। ইঁদুর মনে মনে ভাবল, এই উটটিকে চুরি করলে কেমন হয়। ভাবতেই সে মনে মনে খুশি হয়ে গেল এবং সামনে এগিয়ে গিয়ে উটের গলার রশি ধরে টানতে লাগল। উটও কোনোরকম ঘাড় না বাঁকিয়ে তার সঙ্গে চলল।
পেট ভরে সে সবুজ ঘাস খেয়েছে, সুতরাং আনন্দিত ছিল, প্রফুল্ল ছিল তার মন।
সে একটি বারও জানার চেষ্টা করেনি পিচ্ছে একটা ইঁদুরের মাথায় তাকে নিয়ে কি ধান্ধা, মজাই পাচ্ছিল সে। তাই নীরবে যাচ্ছিল ইঁদুর যেদিকে তাকে নিয়ে যাচ্ছে সেদিকে। কি দারুণ ব্যাপার! ইঁদুর যাচ্ছে উটের রশি নিয়ে, উটও যাচ্ছে ইঁদুরের পথ ধরে। ইঁদুর কিন্তু বুঝতে পারেনি যে উট মজা করেই তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। সে বরং ভাবছিল বিরাট এক উটকে সে নাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে নিজের ইচ্ছে মতো যেদিকে খুশি সেদিকে। একটা অহমিকার ভাব এসে গেল তার মনে। মনে মনে বলল, কে কোথায় কবে দেখেছে আমার মতো ক্ষুদ্র একটা ইঁদুর বিশাল আকৃতির একটা উটকে নিজের খুশি মতো টেনে নিয়ে যেতে পারে। কত শক্তিশালী আমি, পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী, বুদ্ধিমান এবং চালাক চতুর ইঁদুর হলাম আমি। গল্পের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। ছোট্ট ইঁদুরের অহংকারের কথা বলছিলাম। উট এবং ইঁদুর যেতে যেতে গিয়ে পৌঁছল একটা ঝর্ণা প্রবাহের তীরে। মারাত্মক স্রোত ছিল ওই স্রোতসেনীতে। ইঁদুর সেই স্রোতধারা দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, ভাবনায় পড়ে গেল। সে ভাবল, এখন কি করে এই তীব্র স্রোতময় ঝর্ণা ধারা পার হব, নদীর মতো এত বড় প্রবাহ কি করে পার হয়ে যাব পারে। উট ইঁদুরের থমকে যাওয়া দেখে মনে মনে একটু হাসল এবং ইঁদুরকে বলল, এই খুব পেরেশান মনে হচ্ছে তোমাকে, কিন্তু কেন, বীরের মতো সামনে চলো, এই কোনো কিছুর পরোয়া করো না, তুমি হলে আমার নেতা, পথ প্রদর্শনকারী। ইঁদুর উটের কথায় লজ্জা পেল, ভাবতে পারছিল না কি জবাব দেবে।
অগত্যা মাথা তুলে বলল, আসলে জলের গভীরতা অনেক বেশি এবং দৃঢ় খুবই স্রোতময়, তাই ভাবছি ডুবে না মরি আবার। উট হাসল, বলল, সামান্য এই ঝর্ণা ধারা পার হতে এত ভয় পাচ্ছ তুমি? তুমি তো সবার চেয়ে শক্তিশালী, সেই শক্তি বলে একটা বিশাল উটকে টেনে নিয়ে যাচ্ছ তোমার ইচ্ছে মতো, আর এখন ছোট্ট একটা খাল পার হতে ভয় পাচ্ছ। ঠিক আছে, আমি আগে নিয়ে যাই, দেখি জলের গভীরতা কতটুকু, বেশি না কম। এই বলে উট নেমে গেল পানিতে। ঝর্ণাধারার ওই পানিতে যখন উট নেমে দাঁড়ালো, তার হাঁটু ডুবল না। ইঁদুরের দিকে ফিরে তাকিয়ে বলল, দেখেছ প্রিয় ইঁদুর আমার, পানি কত কম, ভয়ের কিচ্ছু নেই, আমার হাঁটুর নিচে পানি, সুতরাং ভয় পেও না, নেমে আসো, আল পাড়ি দিয়ে ওপারে যাব, এসো, কিসের ভয়, ভয় পেও না। তো শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। হাঁটু জল ঝর্ণা প্রবাহে নেমে উট ইঁদুরকে বলছিল, এই সামান্য পানি, ভয়ের কিছু নেই, এসো এসো, পাড়ি দিয়ে ওপারে যাব। ইঁদুর এবার উটের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, বলল, তুমি কি বলছো বুঝতে পাচ্ছ, তোমার হাঁটু ছুঁয়েছে জল, প্রিয় উট আমার, তুমি কি এর অর্থ বুঝতে পাচ্ছ? উট অবাক হয়ে জিজ্ঞেস করল, না তো, এর মানে কি? ইঁদুর এবার সলজ্জ ভঙ্গিতে বলল, তোমার হাঁটু আর আমার হাঁটুর মাঝে তো অনেক ফারাক। ছোট্ট ইঁদুরের কথা শুনে উট এবার একটু হাসল। ইঁদুর দেখল যে সে সত্যি এই খাল পার হতে পারবে না, স্রোতময় এই খালে নামার মানেই হল ডুবে নির্ঘাত মারা যাওয়া। সুতরাং উটকে সে অনুনয় বিনয় করে বলল, তাকে যেন দয়া করে খালটা পার করে দেয়। ইঁদুরের সবিনয় মিনতি শুনে উটের মনে দয়া হল, তাই ইঁদুরকে তার পিঠের কুঁজে উঠে চড়তে বলল।
উট শেষ পর্যন্ত ইঁদুরকে তীব্র স্রোতময় খাল পার করিয়ে দিল। ওপারে নিয়ে যাবার পর উট এবার ইঁদুরকে উপদেশ দিতে শুরু করল। তাকে বলল, অনর্থক অহংকারী হও না, এমন কোনো কাজে হাত দেবে না যা তোমার পক্ষে করা সম্ভব না। উটের উপদেশ শুনে ইঁদুর মাথা নিচু করে ফেলল।
তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি বুঝতে পেরেছেন হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে গল্প ও প্রবাদের গল্পের আসরের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে,
তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
সুস্থ পরিবার,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা একটি পরিবারে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব এবং তার ইতিবাচকতা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। বলেছি বিশ্বব্যাপী আজ পরিবারের ভিত কেমন যেন নড়বড়ে হয়ে উঠেছে, আগের সেই মজবুত ভিতটা যেন নেই। পরিবার বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা তো একটি পরিবারকে বাইরে থেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়, এর বাইরেও নৈতিক এবং আচরণগত সমস্যাও রয়েছে যা একটি পরিবারকে ভেতর থেকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়।
পরিবারের প্রতি ভালোবাসা কিংবা সম্পৃক্ততা ধীরে ধীরে কমে যায় এবং তার জায়গা দখল করে নেয় দুঃখ, কষ্ট আর উদ্বেগ, উৎকণ্ঠা। এর ফলে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক ভালোবাসা ও মমত্ববোধের পরিবর্তে বিচিত্র বিরক্তি ও কষ্ট জায়গা করে নেয়, যার পুরো প্রভাবটাই পড়ে পরবর্তী প্রজন্মের উপর। কারণ সন্তানের সঙ্গে দূরত্ব বেড়ে যায় পরিবারে। তাছাড়া সোশ্যাল মিডিয়া সহ আধুনিক প্রযুক্তির সহজলভ্যতার ফলে আধুনিক প্রজন্ম আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে। পারিবারিক ঐতিহ্য ও সামাজিক প্রথাগুলো এসবের প্রভাবে অনেকটাই ম্লান হয়ে গেছে। শৌখিনতা ও বিলাসিতা এখন সামাজিক আচার অনুষ্ঠানের উপর প্রভাব ফেলছে এবং এমন সব নতুন নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে যেগুলো নিয়ে আগে কেউ ভাবতও না। যাই হোক, এ নিয়ে আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
আধুনিক এই বিশ্বে চলছে পণ্য দাসত্ব। বাহারি বিজ্ঞাপনের ডামাডোলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মানুষকে তাদের দাসে পরিণত করেছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বিজ্ঞাপনে দেখা পণ্য না পেলে মন খারাপ করে বসে এবং ধীরে ধীরে প্রত্যাশা পূরণের অভাবে পরিবারের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয় এবং তাদের আচরণে অযৌক্তিক অসামঞ্জস্য দেখা দেয়। অনেক সময় পিতামাতা বা অভিভাবক তাদের সন্তানদের সঙ্গে প্রজন্মগত দূরত্বের পার্থক্যের বিষয়টির প্রতি মনোযোগ দেয় না, এমনকি তাদের আধুনিক প্রজন্মের ভবিষ্যৎ জীবনের জন্য সময়ের দাবি অনুযায়ী কোনোরকম প্রশিক্ষণ দেওয়ারও চিন্তা করে না। তারা তাদের প্রাচীন চিন্তাধারা অনুযায়ী নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ভাববার চেষ্টা করে থাকে, নতুন প্রজন্মকে তাদের মতোই গড়ে তোলার কথা ভাবে। বয়সের পার্থক্য ও প্রজন্মগত পার্থক্যের বিষয়টিও উপেক্ষা করা হয়।
প্রতিটি প্রজন্মই তাদের নিজস্ব সময়ে বসবাস করে, তবে পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা যে উত্তর প্রজন্মের প্রয়োজন নেই তা কিন্তু নয়। নতুন প্রজন্ম যদি তাদের বাবা মায়ের চিন্তা চেতনা কিংবা কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে না লাগায়, তাহলে জীবন বাস্তবতার মোকাবিলায় নিঃসঙ্গ ও অনভিজ্ঞতার কারণে পথ হারিয়ে বসার আশঙ্কা থেকে যায়। আবার পূর্ব প্রজন্ম মানে মুরব্বীদের মেনে নিতে হবে যে সমাজকে যুবক ও তরুণরাই পরিচালনা করবে, তাদের মতো করে সাজাবে। এটাও মানতে হবে যে একটি সমাজের উন্নয়ন ও সামাজিক সুস্থতার বিষয়টি নির্ভর করে সেই সমাজের তরুণ ও যুব সমাজের সক্রিয় ভূমিকা ও সাফল্যের উপর। মনে রাখতে হবে, জীবনের অভিজ্ঞতা তখনই মূল্যবান হয়ে উঠবে যখন সেই অভিজ্ঞতার নির্যাস উত্তর প্রজন্ম তথা নবীনদের মাঝে স্থানান্তরিত ও বিকশিত করা যাবে, যাতে তারা পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু গড়তে পারে।
সমাজ পরিচালনায় তরুণদের অধিকার ও সক্রিয় ভূমিকার বিষয়টিকে বাবা মা তথা অভিভাবকদের উপলব্ধি করতে হবে, সেই সাথে তরুণ প্রজন্মের সঙ্গে অভিভাবকদের কথাবার্তা আচার আচরণ সে অনুযায়ী সঠিক ও যৌক্তিক হতে হবে। বাবা মাকে তাদের উপযোগী সদয় আচরণ করার মধ্য দিয়ে তরুণদের বোঝাতে হবে যে তারা তাদের বিষয়টি উপলব্ধি করছে এবং সে অনুযায়ী তারা যৌক্তিক আচরণই করছে। মনে রাখতে হবে, জেনারেশন গ্যাপ বা প্রজন্মের বৈসাদৃশ্য কিংবা প্রজন্মগত দূরত্ব তখনই সংকটে পরিণত হতে পারে যখন দুটি প্রজন্মের আচার প্রথা কৃষ্টি কালচার পুরোপুরি আলাদা হয়ে যায় এবং এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের সম্পর্ক পরিপূর্ণভাবে ছিন্ন হয়ে যায়।
সেই ক্ষেত্রে পরিবারগুলোকে, বিশেষ করে বাবা মাকে, সমাজ ও সময়ের চরিত্র কিংবা পরিস্থিতিকে ভালোভাবে উপলব্ধি করতে হবে। একইভাবে নীতি নৈতিকতা ও মানবীয় মৌলিক মূল্যবোধগুলোকে সুরক্ষার স্বার্থে নিজ নিজ সন্তান সন্ততিকে তাদের কার্যক্রম চালিয়ে যাবার অনুমতি দিতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, তাদের কর্মকাণ্ড যেন শরীয়তের বিধিবিধান পরিপন্থী হয়ে না যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধর্মীয় শিক্ষার প্রতি যদি গুরুত্ব ও মনোযোগ দেওয়া না হয় এবং কালক্রমে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষাগুলো যদি তাদেরকে দেওয়া না হয়, তাহলে তারা পরিবার তো বটেই, সমাজেও সমস্যার সম্মুখীন হবে, এমনকি সাংস্কৃতিক ভাঙনেরও সম্মুখীন হতে পারে।
অভিভাবকদের আরও একটি দায়িত্ব আছে, সেটা হলো নতুন নতুন প্রযুক্তি ও সর্বশেষ উন্নয়ন কি ঘটেছে সেগুলো সম্পর্কে সচেতন থাকা, খোঁজ খবর রাখা। এতে করে তারা সন্তানদেরও সাহায্য করতে পারে এবং সেই সঙ্গে নজরদারির ব্যাপারেও এগিয়ে থাকতে পারবে। আরও একটি লাভ হবে তা হলো সন্তানদের প্রয়োজনীয়তাগুলো সম্পর্কে সচেতন থাকতে পারবে। পরিবারের সংহতি ও শৃঙ্খলা নষ্ট হবার একটা কারণ হল ভার্চুয়াল ও সোশ্যাল মিডিয়াগুলোর ভারসাম্যহীন ব্যবহার। সোশ্যাল মিডিয়াগুলো এখন সামাজিক অনুভূতি ধ্বংস করে দিচ্ছে, ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগই বেশি হচ্ছে, সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। এক কথায় যোগাযোগটা এখন ইলেকট্রনিক মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, সামাজিকতার সংস্কৃতি যেন দূরে সরে গেছে, সেই অনুভূতি যেন নতুন প্রজন্মের মাঝে নেই।
মনে রাখতে হবে একটি সুস্থ ও আদর্শ পরিবার তাকেই বলবো যে পরিবারে বাবা মা এবং তাদের সন্তানদের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ক উভয় পক্ষেই হবে আন্তরিক, সহমর্মিতাপূর্ণ এবং মানসিকভাবে হৃদ্যতাপূর্ণ। গণমাধ্যমগুলো এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে নতুন নতুন প্রযুক্তির আগমনে এবং জ্ঞান ও বিজ্ঞানের উন্নয়নের ফলে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে, মানে প্রজন্মগত বৈসাদৃশ্য, যাকে ইংরেজিতে জেনারেশন গ্যাপ বলা হয়, তা দূর করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তো শ্রোতাবন্ধুরা, আজ আর কথা নয়, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা পাশ্চাত্যের মানুষের মধ্যে বিষণ্নতা ও হতাশা নিয়ে খানিকটা আলোচনা করেছি। আমরা বলেছি এর পেছনে একটি বড় কারণ হল বর্তমান লাইফস্টাইল। আজকের আসরে এসব বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
ডিপ্রেশন বা বিষণ্ণতা থেকে মুক্তি সম্ভব শিরোনামের বইয়ের লেখক ও মনোবিজ্ঞানের অধ্যাপক স্টিফেন ইলদারির মতে, পাশ্চাত্য সমাজে ব্যাপক মাত্রায় যে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে তা সাধারণ ও প্রাকৃতিক নিয়মে সৃষ্ট কোনো সমস্যা নয়। এর পেছনে রয়েছে শিল্পোন্নত সমাজের বর্তমান লাইফস্টাইল বা জীবনযাপন পদ্ধতি। তিনি মনে করেন, মানুষের জন্মগত ব্যবস্থা ও কাঠামোর সঙ্গে পাশ্চাত্যে বিদ্যমান জীবন পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, বিষণ্ণতা আসে দীর্ঘদিনের স্ট্রেস বা মানসিক চাপ থেকে। মানুষের ব্রেইন দীর্ঘদিনের মানসিক চাপ ও উদ্বেগ সহ্য করতে না পেরে বিরূপ প্রতিক্রিয়া দেখায়। পাশ্চাত্যের অনেকেই দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা মোকাবেলা করে জীবনযাপন করছেন। এটা দীর্ঘমেয়াদে অত্যন্ত বিপজ্জনক। একটানা মানসিক চাপের মধ্যে থাকলে দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতি হতে পারে। নিয়মিত ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং নানা ধরনের ইনফেকশনের কারণ হতে পারে।
অধ্যাপক স্টিফেন ইলদারি আরও বলেছেন, মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্নতার ওষুধ খেলেই এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান পাওয়া সম্ভব নয়, বরং এজন্য লাইফ স্টাইলে পরিবর্তন করতে হবে। গবেষকদের নানা গবেষণা থেকে এটা স্পষ্ট, প্রত্যেক মানুষের দৈনিক অন্তত 8 ঘন্টা ঘুম দরকার। এর চেয়ে কম সময় ঘুমালে মানসিক চাপ ও অস্থিরতা বাড়ে এবং এ সময় তা চরম পর্যায়ে গিয়ে বিষণ্নতার রূপ নেয়। অন্য অনেক কিছুর পাশাপাশি বিষণ্নতার সঙ্গে ঘুমের সরাসরি সম্পর্ক রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর গড়ে অন্তত 8 কোটি মার্কিন নাগরিক নানা কারণে 8 ঘন্টা ঘুম পূর্ণ করেন না। এর ফলে তাদের অনেকের মধ্যে হতাশা ও বিষণ্নতার মতো সমস্যার সম্মুখীন হন। এদের বেশিরভাগই হল নারী। আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, আমেরিকার 1/3 মানুষ এমন কিছু ঔষধ ব্যবহার করেন যা বিষণ্নতা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। অন্তত 25% মানুষ দৈনিক এমন 3 ধরনের ঔষধ সেবন করেন যা বিষণ্নতা সৃষ্টির পেছনে ভূমিকা রাখে।
অর্থনৈতিক দিক থেকে অগ্রগামী দেশগুলোর মধ্যে আমেরিকা ও ব্রিটেনের মানুষ এ ধরনের সমস্যায় বেশি ভোগেন। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রতি বছর সেদেশের 5 কোটি 60 লাখ নাগরিক বিষণ্নতা ও মানসিক অস্থিরতায় ভোগেন। ব্রিটেনের অবস্থাও খুব একটা ভালো নয়। এ কারণে ব্রিটেনে একাকিত্বের মতো সমস্যা নিরসনের জন্য নানা ধরনের ক্যাম্পেইন ও কর্মসূচি শুরু হয়েছে। এছাড়া ব্রিটেনে একাকিত্ব নিরসনে মন্ত্রণালয়ও গঠন করা হয়েছে। ব্রিটেনের নতুন গবেষণায় দেখা যাচ্ছে, প্রায় 5.5 কোটি জনসংখ্যা অধ্যুষিত এই দেশটিতে 20 লাখ মানুষ বিষণ্নতায় ভোগেন। ব্রিটেনের একটা ডেটা অ্যানালাইসিস কোম্পানির কর্ণধার জোডি এডরিড বলেছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে, কারণ অনেকে এর সমস্যায় ভুগলেও চিকিৎসকের শরণাপন্ন হন না। 2016 সালে ব্রিটেনে বিষণ্নতার মতো সমস্যা সমাধানের বিষয়ে 6.4 কোটি ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন লিখেছেন চিকিৎসকেরা। গত 10 বছরের সঙ্গে তুলনা করে দেখা গেছে, সংখ্যাগত দিক থেকে এ ধরনের ব্যবস্থাপত্র দেওয়ার পরিমাণ 100 ভাগ বেড়েছে।
পরিসংখ্যান বলছে, ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনে এই সমস্যা তুলনামূলক বেশি। এর পেছনে বড় কারণ হচ্ছে পেশাগত অসন্তোষ ও শিশুর প্রতি যৌন সহিংসতা। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোচিকিৎসা বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনের 2/3 প্রাপ্তবয়স্ক মানুষ নানা ধরনের মানসিক সমস্যা মোকাবেলা করছেন। এর মধ্যে মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষণ্ণতা অন্যতম। 2 দশক আগেও চিকিৎসকেরা বিষণ্ণতাকে প্রাপ্তবয়স্কদের রোগ বলে মনে করতেন, কিন্তু বর্তমানে পাশ্চাত্যে শিশু ও তরুণদের মধ্যেও বিষণ্ণতা বাড়ছে। ব্রিটেনের শিশু অধিকার বিষয়ক সংস্থা ঘোষণা করেছে, 2015 ও 2016 সালে প্রায় 12,000 চিকিৎসকেরা এ ধরনের সমস্যার সম্মুখীন শিশু ও তরুণদের ভিজিট করেছে ও পরামর্শ দিয়েছে। 2017 ও 2018 সালে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। প্রায় 21,000-এর বেশি বার এ ধরনের শিশু ও তরুণ তরুণীকে এ সমস্যা মোকাবেলায় পরামর্শ দিতে হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। এর মধ্যে 88% হচ্ছে তরুণী।
উত্তর ইউরোপের দেশগুলোকে সবচেয়ে সুখী মানুষের দেশ বলে গণ্য করা হয়, কিন্তু এসব দেশেও শিশু ও তরুণ তরুণীদের মধ্যে বিষণ্ণতা ও একাকিত্ব বোধের মতো সমস্যা অস্বাভাবিক হারে বেড়েছে। গবেষণাভিত্তিক তথ্য বলছে, তরুণ তরুণীদের মাঝে মানসিক চাপ, মানসিক উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং বিষণ্ণতা বেড়েছে। এ কারণে বিষণ্নতার ওষুধ খাওয়ার প্রবণতাও বেড়েছে। সৌভাগ্যের অনুভূতি নিয়ে গবেষণায় নিযুক্ত কোপেনহেগেনের একটি প্রতিষ্ঠান বলছে, উত্তর ইউরোপের দেশগুলোতে 12% বেশি মানুষ নিজেকে একদম সুখী বলে মনে করেন না, বরং তারা বেঁচে থাকাটাকেই কষ্টদায়ক বলে বিশ্বাস করেন। এই সংখ্যার মধ্যে 13% 18-33 বছর বয়সী। ডেনমার্ক ও সুইডেনে এই সমস্যা পুরুষের চেয়ে নারীর মধ্যে বেশি। নরওয়েতে 5 বছরে এই প্রবণতা 40% বেড়েছে।
2018 সালে ফিনল্যান্ডকে সবচেয়ে সুখী দেশের খেতাব দেওয়া হয়েছে আন্তর্জাতিকভাবে, কিন্তু সেখানেও এ সমস্যা প্রকট। 15-24 বছর বয়সী শিশু ও তরুণ তরুণীদের মধ্যে এই প্রবণতা বেশি। এই বয়সে যারা মারা যায় তার মধ্যে 1/3 আত্মহত্যা। শিশু ও তরুণ তরুণীরা ছাড়াও 80 বছর বয়সীদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগ উৎকণ্ঠা বেশি লক্ষ্য করা যায় এসব দেশে। শারীরিক সমস্যা ও একাকিত্ব এর পেছনে বৃদ্ধদের বিষণ্নতার একটি বড় কারণ।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে। সবাই ভালো ও সুস্থ থাকুন। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নেবেন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের আলোচনা উপস্থাপনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্যের কোনো গণমাধ্যম বিংশ শতক ও একবিংশ শতককে মানবাধিকার, স্বাধীনতা ও অন্যদের মৌলিক অধিকারের প্রতি সম্মানের যুগ বলে দাবি করে থাকেন। ইউরোপের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতারা এসব অধিকারের প্রতি ব্যাপক সমর্থন এবং এসব বিষয়কে জোরালো নীতি হিসেবে ছড়িয়ে দেওয়ার কথাও বলে আসছেন, কিন্তু মুসলমানদের মেলায় এসবই স্লোগান মাত্র। ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে দিনকে দিন বাড়ছে বৈষম্য ও ঘৃণা, এবং সেখানে আরোপ করা হচ্ছে ইসলাম বিদ্বেষী নানা আইন ও বিধিনিষেধ। কেবল ব্যক্তি বা দল বিশেষের পক্ষ থেকে নয়, সরকারি পর্যায় থেকেও নেওয়া হচ্ছে এসব বৈষম্যমূলক, ঘৃণামূলক ও ইসলাম বিদ্বেষী পদক্ষেপ। ফলে সেখানে জোরদার হচ্ছে ইসলাম আতঙ্ক এবং ইসলাম বিদ্বেষ সুসংগঠিত ও সুপরিকল্পিত উপায়ে।
ব্রিটেনের অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় সেখানে সব ধরনের অপরাধের ক্ষেত্রে কেবল মুসলমানদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলা হয়। 11 সেপ্টেম্বরের ঘটনার পর ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় প্রায় 600 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে, আর এদের বেশিরভাগই ছিলেন মুসলমান। কিন্তু পরে দেখা গেছে তাদের 100 জনেরও কম সংখ্যক সন্ত্রাসে জড়িত বলে অভিযুক্ত হন। শেষ পর্যন্ত মাত্র 15 জন সন্ত্রাসের বিষয়ে দোষী সাব্যস্ত হন এবং তাদের মধ্যে মুসলমান ছিলেন মাত্র 3 জন। ইউরোপের রাজনৈতিক নেতারা এখনও সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলাম আতঙ্ক জোরদার ভূমিকা রাখছে। এক্ষেত্রে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক ভূমিকা রাখে এসব প্রতিষ্ঠান। অর্থাৎ কখনো সরাসরি আইন পাশ করে, কখনো পরিবেশ বা পরিস্থিতিকে ইসলাম বিদ্বেষী আইন পাশের অনুকূল করে তোলা হয় গণমাধ্যম ও প্রচার মাধ্যমের সহায়তায়, কখনো বা আইন পাশ করা ছাড়াই অলিখিত আইনের মাধ্যমে নানা বিধি নিষেধ চাপিয়ে দেয়া হয় বা চাপ প্রয়োগ করা হয় মুসলমানদের উপর এবং মুসলমানদের অধিকারের প্রতি সহায়তা দিতে কোন সরকারি প্রতিষ্ঠানই এগিয়ে আসে না।
ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক ও ইসলাম বিদ্বেষী নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মহাদেশে মুসলমানদের সংখ্যা ক্রমে বাড়তে থাকার প্রতি সরকারি আতঙ্ক এবং উদ্বেগের নানা কারণের প্রভাবে। এ ধরনের অজুহাত দেখিয়ে ইউরোপের কোনো সরকার বা দল ইসলাম বিরোধী আইনি পদক্ষেপ নিচ্ছে, যেমন ফ্রান্সের স্কুলগুলোতে মুসলিম মেয়েদের হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, 2009 সালে সুইজারল্যান্ডে মসজিদগুলোতে মিনার তৈরির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ইউরোপে বেশ কয়েকটি দেশে মসজিদ নির্মাণের উপরই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, 2011 সালে বেলজিয়াম ও ফ্রান্সের পাবলিক প্লেসে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও ইউরোপীয় জোটের বিচারালয় 2017 সালের 14 মার্চ নারীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞার রায় দিয়েছে এবং এই রায়ের ভিত্তিতে ইউরোপের যে কোনো প্রতিষ্ঠানের কর্মী বা কর্মচারীর নিয়োগকর্তারা ইচ্ছে করলেই হিজাব পরিহিতা নারীদের চাকরি থেকে বহিষ্কার করতে পারবেন।
ইউরোপে বিদেশিদের অভিবাসনের বিরুদ্ধে আইন পাশের চেষ্টাগুলো অভিবাসন বিরোধিতা বৃদ্ধির, বিশেষ করে মুসলমানদের অভিবাসনের বিরোধিতা জোরদারেরই ফসল। স্থানীয় নাগরিকদের মধ্যে জনপ্রিয়তা পেতে বা তাদের ভোট বেশি হারে পাওয়ার লক্ষ্যে ইউরোপের অনেক দেশের কোনো রাজনৈতিক দলের নেতা তাদের দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলোর জন্য বিদেশিদের অভিবাসনকে দায়ী করেন। এসব নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে বা মন্ত্রী হয়ে অভিবাসন বিরোধী আইন পাশ করেন, যেমন অস্ট্রেলিয়ায় ইসলাম সম্পর্কিত জাতীয় পরিকল্পনা নামে একটি ডিজিটাল পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় 620টিরও বেশি মসজিদ, ইসলামী সমিতি ও মুসলিম ব্যক্তি এবং মুসলিম কর্মকর্তাদের বিশেষ তালিকায় রাখা হয়েছে, সম্ভাব্য অপরাধী হিসেবে তুলে ধরতেই এই তালিকা করা হয়েছে বলে মনে করেন ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদনান আসলান। এ ধরনের পদক্ষেপ মানবাধিকার পরিপন্থী।
পাশ্চাত্যের মদদে ইসলাম ও মুসলমানদের নামে কয়েকটি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী গড়ে ওঠার পর পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী গণমাধ্যম ও রাজনৈতিক মহল এসব গোষ্ঠীর অস্তিত্ব ও তৎপরতার প্রতিক্রিয়ার অজুহাত দেখিয়ে ইসলাম বিদ্বেষী ও ইসলাম আতঙ্ক ছড়ানোর তৎপরতা জোরদার করেছে। এইসব মহল ইসলাম ও মুসলমানদের বিষয়ে বিকৃত চিত্র তুলে ধরছে ইউরোপে। এই প্রেক্ষাপটে 2010 সালে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ করা হয়েছে এবং ইউরোপের কথিত মানবাধিকার আদালত ফ্রান্সের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে। ফ্রান্সই একমাত্র দেশ যেখানে 2004 সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব নিষিদ্ধ করা হয়। যেসব নারী ফ্রান্সের এই আইন অমান্য করবে তাদের কাছ থেকে নগদ 150 ইউরো জরিমানা আদায় করা হবে। জার্মানিতে হিজাব নিষিদ্ধ করা হয় 2010 সালে, বেলজিয়ামে পরের বছর, হল্যান্ডে 2015 সালে এবং বুলগেরিয়ায় 2016 সালে আইন করে হিজাব নিষিদ্ধের আইন পাশ করা হয়। 2020 সালে ইউরোপীয় জোটের বিচারালয় হিজাব পরার কারণে মুসলিম নারীদের চাকরি থেকে বহিষ্কারের বিষয়টিকে আইন সিদ্ধ বলে ঘোষণা করে।
জার্মানির দুই মুসলিম নারী হিজাব পরার কারণে চাকরি থেকে বহিষ্কারের শিকার হলে তারা ইউইউ এর আদালতে এ বিষয়ে মামলা দায়ের করেন। আদালতের রায়ে বলা হয়, কর্মক্ষেত্রে প্রকাশ্যে রাজনৈতিক, দার্শনিক বা ধর্মীয় বিশ্বাস প্রকাশকারী কোনো পোশাক পরার উপর নিষেধাজ্ঞা গ্রাহকের কাছে একটি নিরপেক্ষ চিত্র উপস্থাপনের জন্য বা সামাজিক সংঘাতে রোধ করার জন্য নিয়োগকর্তার প্রয়োজন অনুসারে ন্যায্য হতে পারে। সফি আহমেদ নামের একজন ইউরোপীয় মুসলিম লেখক এই রায়ের নিন্দা জানিয়ে বলেছেন, ইউরোপ তার আইনি বা বিচারিক বিধি বিধানে ইসলামের সঙ্গে শত্রুতা শুরু করেছে। ফ্রান্সে 2020 সালে কথিত বিচ্ছিন্নতাবাদ বিরোধী একটি আইন পাশ করা হয়। অনেকেই বলছেন এই আইনের উদ্দেশ্য হল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা সীমিত করা ও মুসলমানদের নানা সংস্থা বা সমিতিগুলোকে নিষিদ্ধ করার জন্য অজুহাত যোগানো। একই বছরে এই আইনের অজুহাতে ফ্রান্সে মুসলমানদের দুটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। মোট কথা, ইউরোপে সরকারি সহযোগিতায় সুসংগঠিত কায়দায় ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের আওতায় ইসলাম বিদ্বেষী ও ইসলাম আতঙ্ক জোরদারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। 11 সেপ্টেম্বরের ঘটনার পর সন্ত্রাসবাদ মোকাবেলার অজুহাতে এই প্রক্রিয়া জোরদার করা হয়।
লক্ষণীয় বিষয় হল ইসলাম বিদ্বেষী তৎপরতা এবং ইসলাম আতঙ্ক ছড়ানোর কাজে ইউরোপীয় সরকারগুলোর মধ্যে অনেক মিল দেখা যায়। এ বিষয়ে কথা হবে এ ধারাবাহিকেরই আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։